نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم لما سئل عن صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبلها মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের শিক্ষা ফরজ করেছেন দ্বীন ইসলাম সম্পর্কে এতটুকু জ্ঞান হাসিল করা যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সঠিকভাবে ইবাদত বন্দেগী করা যেতে পারে আল্লাহর আদেশ নিষেধ সঠিকভাবে পালন করা যেতে পারে হালাল হারাম সম্পর্কে জায়েজ নাজায়েজ সম্পর্কে জ্ঞান হতে পারে এবং কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে উদাহরণস্বরূপ নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কিভাবে রোজা রাখতে হবে তার নিয়ম কি কখন রোজা রয়েছে ফরজ রোজা কি আবার নফল রোজা কি সুন্নত রোজা কি যাকাত দিতে হবে তাহলে যাকাতের পরিমাণ বা কি কখন যাকাত দিতে হবে কোন কোন বস্তুতে যাকাত দিতে হবে এইভাবে দিনের প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ যেই ফরজ আদায়ের জন্য এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা দিনের এলম শিখে দিনের জ্ঞান হাসিল করে নিজের অজ্ঞতাকে দূর করা কারণ অজ্ঞতা হচ্ছে একটি বড় ব্যাধি অজ্ঞতা হচ্ছে বড় রোগ এই রোগ যদি থাকে যে হালাত অজ্ঞতা তাহলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয় হালালকে হারাম মনে করে নেই হারামকে হালাল মনে করে নেই ফরজ ওয়াজিব ছেড়ে দেয় এইভাবে বহু রকমের অন্যায় হয় সুন্নতকে পালন করে না আবার বিদাতকে সুন্নত ফরজ মনে করে আদায় করে এসবগুলির পিছনে কারণ হচ্ছে অজ্ঞতা সুতরাং অজ্ঞতা হচ্ছে এক বড় ব্যাধি যে কোনো জাতির জন্য এই অজ্ঞতা দূর করতে হবে দীন ইসলামের এলম শিখার মাধ্যমে যা আল্লাহ ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দীন সম্পর্কে এলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এই ফরজ আদায়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা এখানে হাজির হয়েছি সুতরাং আমাদের জন্য সুসংবাদ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান খারাজ আলি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি দিনের এলম হাসিল করার জন্য দিনের জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে পড়ল নিজের বাড়ি থেকে নিজের বাসা থেকে নিজের কোম্পানি থেকে নিজের বাসস্থান থেকে দূরের জন্য হোক আর কাছের জন্য হোক মান খারাজ যে ব্যক্তি বেরিয়েছে উদ্দেশ্য হচ্ছে কোনো পার্থিব উদ্দেশ্য নয় দুনিয়ার গরজ নয় উদ্দেশ্য হচ্ছে তালাবুল ইলম ইলম হাসিল করা আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম ফরজ করেছেন তা হচ্ছে প্রথম দ্বীনের ইলম যার দ্বারা আল্লাহকে জানা যায় আল্লাহ রাসূলকে চেনা যায় এবং আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান হয় সেই ইলম হাসিল করার জন্য যে ব্যক্তি বেরিয়েছে অর্থাৎ কোরআন সুন্নার জ্ঞান হাসিল করার জন্য ফাহুয়া ফি সাবিলিল্লাহ সেই ব্যক্তি আল্লাহর রাহে সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় চলছে, আল্লাহর রাস্তায় চলছে। আরেকটি হাদিসের সাথে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহর জাহান্নাম স্পর্শ করতে পারবে না। দুই রকমের মানুষ আছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। তার মধ্যে এক শ্রেণীর কথা নবী বলেছেন, মান ইকবারাত কদমাহু ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যার পায়ে ধুলো লেগেছে আল্লাহর রাস্তায়। এখানেও কি বলা হয়েছে? আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় ধুলো লাগে কার? যে ব্যক্তি, তার আগে হচ্ছে যে ব্যক্তি জিহাদের জন্য বেরোলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জিহাদ বাস্তবেও ছিল, সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ বদরে, ওহদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, মুতার যুদ্ধে ইত্যাদি নবী সাল্লামের জামানায় সাহাবাই কেরামরা যেসব জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হয়েছেন, তাতে গিয়ে যার পায়ে ধুলো লেগেছে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আর এমন চক্ষুকে স্পর্শ করবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, কোনো শোকের জন্য না, কোনো দুনিয়ার গরজের জন্য না, দুনিয়ার কোনো অভাব হয়েছে, অসুবিধা হয়েছে, সংকটে পড়েছে সেই জন্য না, হা হুতাশ করে নয়, বরং আল্লাহর ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর কাছে আশা করি, আমাদের ভাইদের জন্য যেসব ভাইয়ের এসছেন এবং আপনাদের জন্য সুসংবাদ তাই এই হাদিসটি শোনালাম, যে ওই সব ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না যাদের পায়ে ধুলো লেগেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। প্রথম ফি সাবিলিল্লাহ বললাম, সাহাবাই কেরাম যেই রাস্তার উপর ছিলেন এবং যেই জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি সুযোগ দেন তাহলে তা বাকি রয়েছে, কিন্তু তার শর্ত সাপেক্ষ। আর দ্বিতীয় হচ্ছে যে হাদিসটি শুনালাম, যে এলম তলব করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য কেউ যদি বেরিয়ে পড়ে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। সুতরাং এখানে যেসব ভাইরা এসেছেন তাদের জন্য সুসংবাদ, আবার বলছি সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে যারা আল্লাহর রাস্তায় এলম শেখার জন্য বেরিয়েছে তারা আল্লাহর রাস্তায়, এবং তাদের পায়ে ধুলো লেগেছে, তাদেরকে ঠান্ডা লেগেছে, বিশেষ করে এই শীতকালে এত ঠান্ডার মধ্যে, যে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান এবং আমাদের ইসলামিক অনুপ্রেরণা আমাদেরকে উৎসাহিত করেছে যে আমরা দিন শেখার জন্য যাব ইসলামিক সেন্টারে, সেই জন্য সুসংবাদ যে ইনশাআল্লাহ তাআলা ওই সব ভাইদেরকে জাহান্নাম স্পর্শ করবে না যারা আল্লাহ রাস্তায় দিন শেখার জন্য পায়ে ধুলি লাগিয়েছে, যারা ঠান্ডা বরদস্ত করেছে, যে শীতকে উপেক্ষা করে শীতের মধ্যেই কষ্ট করে দিন শেখার জন্য পৌঁছেছে। আল্লাহ যেন আমাদেরকে এলম হাসেলের তৌফিক দান করেন আরও বেশি, এবং সঠিক এলম মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরক বিদআত বা বিভ্রান্তির পথে, গোমরাহী থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে হচ্ছে ক্যালেন্ডার মোতাবেক 5ই মুহররম, মুহররম মাসের 5 তারিখ, 1429 হিজরি, কিন্তু আসলে মুহররমের তারিখ হচ্ছে 6 তারিখ আজকে, কারণ আপনারা জানেন যে হজ এগিয়ে চলে এসেছিল একদিন ক্যালেন্ডার থেকে। সুতরাং ওইভাবে যদি দেখা যায় তো আরবি মাস 30 হয়ে যাওয়ার পরে আজকে 6 তারিখ, যদি আজকে 6 তারিখ হয় মঙ্গলবার তাহলে বুধবারে 7 তারিখ, হ্যাঁ আর বৃহস্পতিবারে না ভুলে যাচ্ছে, আজকে আজকে হচ্ছে, আজকে হচ্ছে ক্যালেন্ডারে 6 তারিখ, আজকে ক্যালেন্ডারে 6 তারিখ, জি তাহলে আজকে 7 তারিখ, আজকে হচ্ছে আসলে 7 তারিখ, আগামীকালকে সময় কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, হ্যাঁ সময় এইভাবে মানুষের সময় কেটে চলে যাবে। গত সপ্তাহে সময় সম্পর্কে বলেছি, মানুষের সময় এভাবে কেটে চলে যাবে, মানুষের হায়াত এভাবে শেষ হয়ে যাবে, আরে আমার এতগুলি কাজ, এতগুলি কাজ হাতে নিয়ে বসে আছেন, কিন্তু আপনি খেয়ালই করেননি যে আপনার মত কাছে চলে এসছে। বেশি বেশি মতকে স্মরণ করতে বলেছেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকসির যিকরা হাজমিল লাজ্জাত, এমন এক বস্তুকে বেশি বেশি স্মরণ করো যে বস্তু তোমাদের পৃথিবীর যত স্বাদ রয়েছে সমস্ত স্বাদকে তিক্ত করে দেবে, নষ্ট করে দেবে। ভালো ভালো খাবারে যদি কোনো খারাপ তিতা জিনিস দিয়ে দেন, তাহলে সমস্ত স্বাদ নষ্ট হয়ে যাবে। সারা জীবনে যত আয়েশ আরামের চিন্তা ভাবনা আছে, উদ্দেশ্য আছে, টার্গেট আছে, এই করব সেই করব, যদি মদকে স্মরণ করেন তাহলে সব আপনার তিক্ত হয়ে যাবে, কোনো স্বাদ থাকবে না পৃথিবীতে। আর পৃথিবীতে যদি স্বাদ না থাকে তাহলে আপনি আখেরাত মুখী হবেন, তাহলে আপনার আমল সুন্দর হবে, যে আখেরাতে যেখানে চিরকাল থাকতে হবে, যেখানে যে কোনো সময় পাড়ি দিয়ে চলে যেতে হতে পারে, আল্লাহর আদেশ হতে পারে, সেখানকার জন্য কি করছি। তো আজকে 7 তারিখ, কালকে বুধবারে 8 তারিখ, 9 তারিখ বৃহস্পতিবার, আর 10 তারিখে হচ্ছে শুক্রবার, 10 তারিখ মহররম মাসের, যেই 10 তারিখে বলা হয় আশুরা। এই আশুরা সম্পর্কে আজকে আলোচনা করব, মহররম মাস আর মহররম মাসের 10 তারিখে বলা হয় আশুরা, আশারা থেকে, আশারা মানে 10 আর আশুরায় মহররম মানে মহররম মাসের 10 তারিখ। আল্লাহ ফাক রাব্বুল আলামিন এই ইসলামিক আরবি মাসগুলির কথা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরা ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, আল্লাহর নিকটে 12টি মাস রয়েছে, ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই, মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে 4টি মাস রয়েছে যা আরো সম্মানিত মাস, পরপর 3টি মাস, বুখারী শরীফে একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হচ্ছে পরপর হারাম মাসগুলির 4টির, জিলকাদা, জিলহিজ্জা বা জিলহজ, আর তারপরে মহররম, আর আরেকটি মাস হচ্ছে রজব। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4টি সম্মানিত মাস বেশি, যা প্রাচীন যুগ থেকেই আগের আম্বিয়ায় কেরামরা যারা এসেছেন তাদের উম্মতরা তারা এই 4টি মাসকে বেশি সম্মান করত। জাহেলি যুগের লোকেরা শিরক বিদাত করত কিন্তু এই মাস 4টি মাসকে খুব সম্মান করত, কুরাইশরা, কারণ তারাও আম্বিয়া কেরামের অনুসারী বলে দাবি করত, যদিও তারা তাদের ধর্মকে বিকৃত করে মূর্তি পূজায় পরিণত করেছিল, পুতুল পূজা করত, কিন্তু তাদের মধ্যে অনেক ভালো কথা থেকে গেছিল কারণ আম্বিয়াদের কিছু এলম জ্ঞান তাদের কাছে ছিল। তার মধ্যে এটি একটি, 4টি মাসকে বেশি সম্মান করা, যদিও দ্বন্দ্ব কারো সাথে থাকে, মারামারি থাকে, তবু এই 4 মাসে না বন্ধ, লড়াই ঝগড়া দ্বন্দ্ব বিবাদ এসব বন্ধ, যদিও যে কোনো সময় বিপদ বিবাদ করা, দ্বন্দ্ব করা, ঝগড়া করা, ফিতনা ফাসাদ করা হারাম, কিন্তু এই সময়গুলি প্রাচীন যুগ থেকে তারা সম্মান করত 4 মাসের। মহররমুল হারাম এই জন্য বলা হয় মহররম মাসকে। এই মহররমুল হারাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, আফজালুস সিয়ামে বাদা রমজান সাওম শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম রোজা, আফদালুস সিয়াম, সবচাইতে উত্তম সিয়াম, উত্তম রোজা হচ্ছে বাদা রমজান, রমজান মাসের রোজার পরে। তাহলে বোঝা গেল যে ফরজ জের নেকিকে কোন সুন্নত নফল পেতে পারে না, ফরজের সওয়াব সবচাইতে বেশি। রমজান মাসের রোজার পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে, ফজিলত রোজা হচ্ছে সওম শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর মুহাররম মাস যে রয়েছে, আল্লাহর মাসের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিসের শ্রেষ্ঠত্ব দেখার জন্য, কোনো জিনিসের ফজিলত দেখানোর জন্য তার সাথে সম্পৃক্ত করেন, যেমন বাইতুল্লাহ, সবগুলি তো আল্লাহর ঘর, সারা পৃথিবী আল্লাহর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কাবাকে কি বলা হয়, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদগুলিকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়েছে। সওম শাহরিল্লাহ, আল্লাহর মুহররম মাস যে রয়েছে এই মাসের রোজা সবচাইতে উত্তম রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। তাহলে কি পুরো মুহররম মাসে রোজা রাখবেন আপনি? মুহররম মাসে খুব বেশি বেশি করে রোজা রাখবেন, নফল রোজা রাখেন কোনো দোষ নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজান মাস একমাত্র রোজা রাখে, সারা বছরে মাসের 30 দিন রোজা রেখেছেন একমাত্র রমজান মাসে। আর তারপরে দ্বিতীয় আরেকটি মাস আছে, যেই মাসের অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন, সেই মাসটি হচ্ছে শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বর্ণনা করেছে সহিহ বুখারী মুসলিম বিভিন্ন হাদিস রয়েছে। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সুতরাং বেশি বেশি রোজা না রেখে যা রেখেছেন তাই রাখতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ফজিলত বর্ণনা করেছেন মুহররমের, আবার এতে রোজা খুব বেশি বেশি না রেখে অল্পই রোজা রেখেছেন, তাহলে কতটা রোজা রাখতে হবে, কি আমাদের করণীয় রয়েছে মুহররম মাসে, আর কি করণীয় না যা অনেকেই করে থাকে। তাই সূরা হাশরের একটি আয়াত আমি পাঠ করেছি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু, যা তোমাদেরকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ফাখুযূহু, তা তোমরা নিয়ে নাও, গ্রহণ করো। আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন এই উম্মতকে? দিয়েছেন 70 দিন, হ্যাঁ, দিয়েছেন কোরআনুল করিম, দিয়েছেন আমাদেরকে তার সুন্নত হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সেই সত্তার নাম, সেই জাতে মোবারকের নাম, যিনি কি করেছেন, আরসালা রাসূলা, রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত নিয়ে, এবং দীনুল হক, সত্য দিন নিয়ে। মানে আমাদেরকে দিয়েছেন 70 দিন, যা কোরআনুল করিমে রয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। কোরআনুল করিম আমাদের মাঝে ছেড়ে গেছেন, ওয়াল হিকমা, এবং হিকমত দান করেছেন। হিকমত মানে মুফাসসিরিন কিরাম বলেছেন যে হাদিস, এখানে কোরআনের পাশাপাশি, কিতাবের পাশাপাশি যেহেতু হিকমত বলা হয়েছে, সেজন্য এই হিকমতের তাফসীর হচ্ছে হাদিস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটো বস্তুকে মজবুত করে ধারণ করে থাকবে, মজবুত করে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল করিম, ও সুন্নতি, আমার সুন্নত অর্থাৎ হাদিস, আমার আদর্শ। নবী করিম যা করেছেন, যা করতে বলেছেন, অথবা তাঁর সামনে করা হয়েছে, সাহাবাই কেরামের করেছেন, আপত্তিকর হলে তিনি নিষেধ করতেন, নিষেধ করেননি, তিনি নীরব থেকেছেন, সম্মতি দিয়েছেন। এটি হচ্ছে অনুমতি, কারণ ওহী নাজিল হচ্ছে আর নবী সাল্লাল্লাহু সামনে রয়েছেন। কোনো নাজায়েজ কাজ, অবৈধ কাজ যদি হইতো, অপছন্দনীয় কাজ হতো, তাহলে অবশ্যই নিষেধ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুতরাং এটি হচ্ছে হাদিসের তৃতীয় প্রকার, কল, ফেল আর তাকরির। আরবিতে বলে যা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন কল, নবী সাল্লাম যা করেছেন ফেল আমল তাঁর, আর নবী সাল্লাম যা অনুমোদন দিয়েছেন তা হচ্ছে তাকরির, সাপোর্ট করা। তো বলছিলাম ওই আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, নিয়ে নাও, কোরআনুল করিম দিয়েছেন তা মোতাবেক আমল করো। মহররম মাসে কি করতে হবে, কোরআন করিমে কিছু থাকলে তা করো, নেই কোরআন করিমে নেই এমন কোন বিধান। তাহলে হাদিসে দেখো যে কি করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে মহররমে কি দিয়েছেন করার তা করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন দেননি, সুতরাং আপনার ইখতিয়ার নেই যে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এমন নতুন কিছু করবেন বলবেন নিষেধ তো করেননি, না দেননি যখন তখন ধর্মের ক্ষেত্রে বাড়ানো চলবে না, বরং নিষেধ করেছেন যে কোনো নতুন কাজ থেকে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের এই দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে নতুন কোনো কাজ করবে, নিজে আবিষ্কার করলো, অথবা অন্য হাদিস মান আমেলা আমালান, নিজে আবিষ্কার করেনি, তার বড়রা করেছে, মুরব্বীরা করেছে, যুগ যুগ ধরে চলে আসছে, সেও তাই করছে মহররম মাসে। মা লাইসা মিনহু, যা দিন ইসলামে নেই, আমি তাদেরকে দিন হিসাবে দিই নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তাদের মুখে ছুঁড়ে ফেলা হবে এবং এই বিদাতীদেরকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে নতুন কাজ করার জন্য। তো আল্লাহ পাক কি বলছেন, ওমা নাহাকুম আনহু, যা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন বা তার রাসূল, রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে বিরত থাকো। নতুন কাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নিষেধ করেছেন। ইয়াকুম ও মুহদাসাতিল উমুর, আরো স্পষ্ট বাণী শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সুনান আবু দাউদের হাদিস, ইয়াকুম ওয়ামুহদাসাতিল উমুর, আরবরা ইয়াকুম শব্দটি এখনো ব্যবহার করে, সাবধান সাবধান এই ক্ষেত্রে। আমরা যখন গ্রামার পড়তাম তো গ্রামারের বইয়ে পড়েছিলাম ইয়াকা ওয়াল আসাদ, বাঘ থেকে সাবধান, বাঘ থেকে সাবধান, কেন বাঘ খেয়ে নিবে আপনাকে, শেষ করে দিবে, ইয়াকা ওয়াল আসাদ, বাঘ থেকে সাবধান। এই উদাহরণগুলি আমরা গ্রামের কিতাবে পড়তাম, মাদ্রাসার ছেলেরা পড়ে। কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ধর্মের ক্ষেত্রে নতুন নতুন কাজ থেকে তোমরা সাবধান সাবধান, ইয়াকুম আর দূরে থাকো, সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি, নবী সাল্লাম এক তো বলছেন কুল্লা প্রত্যেক, মুহদাসা নতুন, প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি বিদআ গোমরাহ, কুল্লু বিদআতিন দলা, আর প্রত্যেক বিদআত হচ্ছে ধর্মের নামে নতুন কাজ চালু করা অথবা কেউ চালু করেছে তা পালন করা, হচ্ছে কি দলালা, পথভ্রষ্টতা, মানে রাস্তা হারিয়ে দেওয়া। নবীর রাস্তা হারিয়ে দিলেন, জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন, আল্লাহর সন্তুষ্টির রাস্তা হারিয়ে দিলেন, শয়তানের রাস্তা ধরে নিলেন, গুমরাহির রাস্তায় চলে গেলেন, জি জাহান্নামের রাস্তায় চলে গেলেন, কুল্লু বিদআতিন দলালা। নাসাইর হাদিসে রয়েছে ওয়া কুল্লু দলালাতিন, প্রত্যেক গুমরাহি রাস্তা হারিয়ে দিয়ে শয়তানের রাস্তা ধরলেন, নবীর রাস্তা ছাড়া অন্য রাস্তা ধরলেন আপনি, তাহলে কোথায় নিয়ে যাবে রাস্তা, কুল্লু দলালাতিন ফিন্নার, জাহান্নামের আগুনে নিয়ে যাবে। ওমানাহাকুম আনহুফান্তহ, তাহলে আমাদের জন্য স্পষ্ট যে আমাদের মহরমে কি করতে হবে তাই স্পষ্ট, যা রাসূল দিয়েছেন তা করতে হবে, আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি তা থেকে বিরত থাকতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন, একটি হাদিস শুনলেন যে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজার ইতিহাস খুব প্রাচীন, এত প্রাচীন ইতিহাস যে জাহিলি যুগের লোকেরা মক্কার মুশরিকরা তারাও রোজা রাখত। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, কানা আহলুল জাহিলিয়াতি ইয়াসুমুন আশুরা, জাহিলি যুগের লোকেরা আবু জাহাল আবু লাহাব ইসলাম আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য জীবনে তখন দেখতেন লোকদেরকে মক্কার আব্দুল মুত্তালিব আত্মীয় স্বজন তাদেরকে যে তারা আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, তারাও রোজা রাখত। তাদের কাছে এই জ্ঞান কোত্থেকে আসলো, হতে পারে এই জ্ঞান এসছে যেহেতু আম্বিয়া কেরামদের দিন হচ্ছে এক, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিনের অনুসারী হওয়ার যেহেতু মক্কার মুশরিকরা কুরাইশরা দাবিদার ছিল, তারা যদিও তাদের ধর্মকে ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিনকে বিকৃত করেছিল কিন্তু অনেক ভালো কাজগুলি থেকে গিয়েছিল, অনেক ভালো কথা ভালো কাজ থেকে গিয়েছিল। যেমন ভারতের বা যে কোনো দেশে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ যেহেতু ভারত উপমহাদেশে রয়েছে হিন্দুদের ধর্ম, হিন্দুর ধর্ম হচ্ছে পৌত্তলিক ধর্ম, পুতুল পূজার ধর্ম, প্রতিমা মূর্তি পূজার ধর্ম, কিন্তু সেই ধর্মের ধর্মগ্রন্থগুলিতে বেদে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা আছে কোত্থেকে, তাহলে প্রাচীন যুগে কিছু আম্বিয়া এসেছেন তাদের দাওয়াতে তারা সাড়া দেয়নি, তাদের কালিমা কবুল করেনি, কিন্তু তাদের কিতাবে কিছু ভালো ভালো কথা বড়দের কাছ থেকে শুনে থেকে গেছে, ভবিষ্যৎবাণী থেকে গেছে যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, যার উম্মতের লোকেরা খাতনা করা হবে ইত্যাদি ইত্যাদি, যারা উঠে চাপবেন ইত্যাদি ইত্যাদি, যেটি আজকের বিষয়বস্তু নয় সেজন্য আর লম্বা করছি না। তো ওই রকমই জাহেলি যুগের মুশরিকরা মূর্তি পূজা করত মক্কার লোকেরা, কিন্তু তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এই আম্বিয়া কেরামদের দিনের কিছু ভালো কথা থেকে গেছে, তার মধ্যে একটি হচ্ছে আশুরা রোজা রাখা। যেমন হজের এবাদত, হজের আসল এবাদত জাহিলি যুগের লোকদের কাছে ছিল, আব্দুল মুত্তালিব এরা হজ করত, কাবার তওয়াফ করত, কিন্তু চারিদিকে মূর্তি রাখা আছে, সাফায় মূর্তি, আরাফাতে আপনার মারওয়ার উপরে মূর্তি, দুই পাহাড়ের উপরে মূর্তি রাখা আছে, কাবার চারিদিকে 360 মূর্তি রাখা আছে, মেনায় মূর্তি পূজা, আরাফায় মূর্তি পূজা, মূর্তি পূজা, কিন্তু হজ চলছে, নাম হচ্ছে হজ, হজ নামটি তারা পেয়েছিল আম্বিয়া কেরাম থেকে, কিন্তু সেই ধর্মকে তারা বিকৃত করেছিল। এইরকম আশুরা রোজাও তারা হয়তো পেয়েছিল আম্বিয়া কেরামদের মাধ্যমে। তারপরে ইসলাম আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে রোজা রাখা তো ভালো কাজ, জাহেলি যুগের লোক রোজা রাখে, ভালো কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মোতাবেক আমল করতেন, রোজা রাখতেন তিনিও, হিজরতের আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এরকম কিছু রিওয়ায়াত রয়েছে, কারণ নেকির কাজ। নেকির কাজে তিনি একমত ছিলেন তাদের সাথে। তাদের সাথে বিরোধ ছিল পৌত্তলিকতা, শিরক, কুসংস্কার, উলঙ্গ হওয়া, অশ্লীলতা, জেনা, ব্যভিচার ইত্যাদি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, এসবের সাথে দ্বন্দ্ব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রোজা রাখতেন সেখানেও। মদিনায় আসলেন, মদিনায় আসার পরে রোজার হুকুম নাজিল হয়ে গেল, ফরজ রমজান মাসে রোজার হুকুম নাজিল হলো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফালাম্মা নাযালা রমাদান, যখন রমজান মাসের রোজার হুকুম নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন তোমাদের ইচ্ছা, যদি ভালো মনে লাগে, নেকি করতে চাও, তাহলে মহরমে রোজা রাখো, মানে আফতার, আর কেউ যদি না রাখতে পারে তো কোনো গুনাহ নেই। এর দ্বারা বোঝা যায় যে রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে মহরম মাসের রোজার আরো তাকিদ ছিল, আরো তাকিদ ছিল, তাই তাকিদের সাথে বড় গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব সহকারে তারা এই রোজা রাখতেন। মদিনা আসার পরে আর নতুন এক দৃশ্য দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা এসে দেখলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বেশ কিছু হাদিস রয়েছে মর্মে, বুখারী তো রয়েছে, মুসলিমে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা, মদিনায় আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে। সাহাবায়ে কেরামরা অনেকে আগে এসেছেন, আবার অনেকে নবী সাল্লাম হিজরতের পরে হিজরত করে আসলেন। ফাওয়াজাদ আল ইয়াহুদা ইয়াসুমুন আশুরা, দেখলেন যে ইহুদিরা, যেহেতু ইহুদিরা বসবাস করতো মদিনায়, মক্কায় তারা বসবাস করতো না, কিন্তু মদিনায় ইহুদিদের তিনটি গোত্র বসবাস করত, আর মদিনার কিছু দূরে খাইবার ইহুদিরা বাস করত। তারা করতো কি, ইয়াসুমুন আশুরা, আশুরার দিনে রোজা রাখতো, এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই দিনে তোমরা কেন রোজা রাখছো? তখন তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে আমাদের বড় দিন, এটি হচ্ছে আমাদের মহান দিন। অন্য হাদিসে রয়েছে বুখারীতে যে হাযা ইয়াউমুন সওয়ালে, এটি হচ্ছে বড়ই সৎ দিন, শুভ দিন, আমাদের খুব বরকতের দিন, শুভ দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এমন একদিন যেই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইল, তখনকার মুমিন যারা, তখনকার মুসলিম, হকপন্থী সত্যপন্থী, তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, তাদের বিজয় দিবস। ওয়া আগারাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং ফিরআউন আর ফিরআউনের জাতি কিবতি, মিশরে দুইটি জাতি বাস করত, মিশরে দুইটি জাতি বাস করত, একটি জাতি যারা মূসা আলাইহিস সালামের বংশধর, তাদের নাম ছিল বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, বনি ইসরাইল তাদেরকে বলা হয়, যাদের ঘটনা কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর একটি জাতি ছিল কিবত, কিবতি, তাদের নেতা ফিরাউন, যত মিশরের রাজা হইতো, বাদশাহ হইতো, সেই আমলে তারা এই কিবত বংশ থেকে হইত, ফিরাউন এই কিবতি বংশের, এরা ছিল আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, এরা ছিল পৌত্তলিক, এরা ছিল মুশরিক, এরা ছিল আল্লাহ দ্রোহী, এরা জুলম অত্যাচার করত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের বংশধর বনি ইসরায়েলদের উপর, আর সাধারণ জুলম নয়, অসাধারণ জুলম। আল্লাহ পাক সেই জুলমের কথা কোরআনে কারিমে বহু জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিমাতে উল্লেখ করেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন নিজেকে পৃথিবীতে খুব উঁচা মনে করেছিল, বড় মনে করেছিল, আলা নিজেকে খুব বড় মনে করেছিল, ওয়াজাআলা আহলাহা শিয়ান, এবং দেশবাসীকে সে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল, জি, পৃথিবীর যে কোনো বাতিল পন্থী, ইসলাম দ্রোহী, মানব জাতির যারা শত্রু, তাদের চরিত্র হচ্ছে এই, ডিভাইড অ্যান্ড রোল, বিভক্ত করো এবং কি করতে থাকো, শাসন করতে থাকো, জি, রাজত্ব করতে থাকো, আমাদের রাজত্ব ঠিক থাক আর বিভক্ত করতে থাকো। এই পলিসি ইংরেজদের ছিল 250 বছর ধরে ভারত উপমহাদেশে, মুসলিমদের আপোষে লড়িয়ে দাও, কাদিয়ানি একটি দল বের করলো, জন্মালো এরা, বেরেলভি একটি দল বের করলো, কবর পূজারী, জি, আপোষে লড়িয়ে দাও এদেরকে, এনরোল আর শাসন আমরা করতে থাকো ভারতে, আপোষে মারামারি করতে থাকে না, আমাদের বিরুদ্ধে কি চিন্তা করার সময় পাবে না যে কোনো বাতিলপন্থী। মুসলিম জাতি কোথাও যদি তারা নিজের মধ্যে ঐক্য নিয়ে আসতে চেষ্টা করে তাহলে তাদেরকে বিভক্ত করতে চেষ্টা করবে। আজকে প্যালেস্টাইনে সেই ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে প্যালেস্টাইনে আপোষে মুসলিমদেরকে, মুসলিমকে দিয়ে মুসলিমকে খুন করাচ্ছে। সারা পৃথিবীর ইতিহাস হচ্ছে এইরকম বাতিলপন্থীদের, ইসলামের শত্রুদের, আল্লাহর শত্রুদের, আল্লাহর দিনের শত্রুদের। তো আল্লাহ পাক বলছেন ওয়াজা আলা আহলাহ শিয়ান, বিভক্ত করে রেখেছিল। ইস্তাযফু তায়েফাতুম মিনহুম, তাদের একদলকে অর্থাৎ বানী ইসরায়েলদেরকে অত্যন্ত দুর্বল করে ফেলেছিল, তাদের কোমরকে ভেঙে ফেলেছিল জুলম অত্যাচার করে। কিভাবে? ইউযাব্বিহু আবনা আহম, তাদের ছেলেদেরকে জবাই করে দিত। বলুন, যে কোনো জাতির যদি ছেলেদেরকে, যুবকদেরকে জবাই করে দেওয়া হয় তো সেই জাতির কি আর মেরুদণ্ড থাকবে? ভেঙে যাবে। পুরুষ নেই এমন এক জাতি, যেই জাতির গ্রামে শহরে দেশে কোনো পুরুষ নেই, তাহলে সেই জাতি কি আর থাকবে? শেষ হয়ে যাবে। শুধু নারী থেকে কোনো জাতি পায়ে দাঁড়াতে পারে না, আর শুধু পুরুষ থেকে কোনো জাতি পায়ে দাঁড়াতে পারে না। ওয়াস্তাহি নিসা আহম, তাদের মেয়েদেরকে ছেড়ে দিত, মেয়েদেরকে জবাই করতো না, কারণ মেয়েদের প্রয়োজন রয়েছে, তাদেরকে দাসী বানিয়ে ঘরের কাজ নিতে হবে কিবতীদের, ফেরাউনের বংশের। এইরকম জুলম অত্যাচার চলছিল সেই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ নিয়ে আসলেন মুমিনদের জন্য, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ইমানদারদের জন্য। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ পাক সবসময় একই অবস্থা রাখবে না, যে কোনো দেশে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, আর যে কোনো যুগে আর যে কোনো জামানায় হোক না কেন, একই অবস্থা আল্লাহ পাক রাখবেন না। যদি জুলম অত্যাচার হয় এই জুলমের অবসান অবশ্যই ঘটবে, কিন্তু আল্লাহকে ধরতে হবে, আল্লাহকে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চিরকাল মজলুমকে মজলুম বানিয়ে নির্যাতিত করে রাখবেন না, আর আল্লাহ পাক চিরকাল জালেমকে জালেম বানিয়ে চিরকাল রেখে দিবেন তাও করবেন না। জালেমের সর্বনাশ হবে, জালেমকে আল্লাহ হালাক অবশ্যই করবেন, কিন্তু যারা মজলুম, যারা নির্যাতিত, যারা অসহায়, তাদেরকে আল্লাহকে ধরতে হবে। তারাও যদি আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যায়, তারাও যদি বেদিন হয়ে যায় ও ইসলামের শত্রুদের মতো, তাহলে কোনো পার্থক্য থাকলো না, বরং এরা বেশি অভিশপ্ত। আল্লাহর নিয়ামত, আল্লাহর দিন ইসলাম পেয়েও বেনামাজি, বেদিন, নাস্তিক, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, তখন আল্লাহ এদেরকে আরো বেশি লাঞ্ছিত করবেন। জি, আর এই হচ্ছে অবস্থা মুসলিম উম্মার আজকে। মুসলিম উম্মা নির্যাতিত, মজলুম, মার খাচ্ছে, তারপরেও অসহায়, এদের দুর্গতির শেষ নাই, আল্লাহর মদদ নেমে আসে না। কি জন্য? এই জন্য এরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এদের অধিকাংশ লোকের সম্পর্ক নেই, আর সম্পর্ক থাকলেও বড় দুর্বল নামে মাত্র আল্লাহর সাথে সম্পর্ক, দিনের সাথে সম্পর্ক। আমাদের দিনের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ককে অটুট করতে হবে। মাতা নাসরুল্লাহ, কোরআনে কারীম আল্লাহ বলছেন মাতা নাসরুল্লাহ। এক যুগের লোকেরা, বহু যুগে এরকম ঘটনা ঘটেছে, আল্লাহ বলছেন যে আম্বিয়া কেরাম রাসূলগণ এসেছেন, তাদের অনুসারীরা যখন আল্লাহর সাহায্য আসতে বিলম্ব হয়েছে তখন আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর যে সাহায্য কখন আসবে, আর কতদিন যে এই জুলুম বরদাস্ত করতে হবে, আর কতদিন যে এইরকম নির্যাতিত হয়ে থাকবো। আল্লাহ বলছেন আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো, শুনে রাখো ভালো করে যে আল্লাহর নাসর, আল্লাহর সাহায্য করিব, দূরে নয়, অত্যন্ত নিকটই, কিন্তু চাওয়ার প্রয়োজন রয়েছে, যোগ্যতা রয়েছে আল্লাহর সাহায্য নেওয়ার, যোগ্যতার প্রয়োজন রয়েছে। যোগ্যতা যদি না থাকে তো আল্লাহ সাহায্য করবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে আসার পরে তাদেরকে দেখলেন যে এরকম রোজা রাখছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা কি বলল? এটি মহান দিন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার কমকে নাজাত দিয়েছেন জালেম থেকে, ফেরাউন এবং ফেরাউনের সেনা বাহিনী থেকে, ফেরাউনের জুলম অত্যাচার থেকে। আর ফেরাউন আল্লাহর দিনের দুশ্মন, যে নিজেই প্রভুত্বের দাবি করেছিল। ফেরাউনের দুইটি কথা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন এইভাবে, সে কি বলেছিল? আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, মহান প্রভু। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বকুমুল আলা, সে একা নয়, নির্জনে বলেনি, দু চারজনের সামনে না, ফাহাশার লোকজনকে সমবেত, দেশবাসীকে সমবেত করলো মুসা আলাইহিস সালামকে দেখাবার জন্য, যে তোমার কথা কে শুনে, দেখো আমি শুনিয়ে দিচ্ছি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফাহাসারা ফানাদা সবাইকে এক জায়গায় সমবেত করে এক বিশাল অনুষ্ঠানে বিশাল ভক্ত বলছে, ফানাদা চিৎকার করে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু নই কি, আমি তোমাদের মহান প্রভু। তার মন্ত্রী বড় গড়িয়া, আইয়ুহাল মালাও, হে মন্ত্রীরা শোনো, মা আলেম তো লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া আর কোনো উপাস্য মাবুদ তোমাদের আছে কি, আমার ছাড়া কোনো উপাস্য মাবুদ আর নেই। আর এর প্রমাণ যদি দেখতে চাও, হাজিল আনহার তাজরি মিন তাহতি, দেখো নহর ঝর্ণা ধারা আমার যে রাজ প্যালেস রয়েছে, রাজভবন রয়েছে, তার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত রয়েছে। আমি সব কিছুর মালিক, আমি মিশরের অধিপতি মালিক, আমি ইচ্ছা করলে একজনকে রাখতে পারি, একজনকে হত্যা করে দিতে পারি, আমি ইচ্ছা করলে তোমাদেরকে খেতে দিতে পারি, ইচ্ছা করলে তোমাদের খাবার বন্ধ করে দিতে পারি, তাহলে সব কিছুর মালিক আমি। কিভাবে বিভ্রান্ত করতো মানুষকে, এইভাবে বিভ্রান্ত করছে এক শ্রেণীর খ্রিস্টান মিশনারি স্কুলগুলি বাংলাদেশে, ভারতে, নেপালে, গরিব দেশগুলিতে, ইন্ডোনেশিয়াতে খ্রিস্টান মিশনারি স্কুল খুলে রেখেছে। আর সে অমুসলিম টিচার যদি নাও হয়, নামে মাত্র মুসলিম, মুসলিম মহিলাদেরকে ওখানকার শিক্ষিকা বানিয়েছে। আর তারা কি বলছে, আমাদের এক ভাই বলছিলেন কয়েকদিন আগে, সেই কথাটি এখানে একেবারে উল্লেখযোগ্য, সুবহানাল্লাহ, কলা নিয়ে থাকছে ছোট ছোট বাচ্চারা, নার্সারি স্কুলে পড়াশোনা করে, কলা নিয়ে আছে, বলছে তোমাদেরকে কলা কে দিবে, মুসলিম বাচ্চারা কে দিয়েছে, ওই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা ভালো হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে এই হবে সেই হবে, এই জাহেল মূর্খ মুসলিমরা ওই খ্রিস্টান মিশনারি স্কুলগুলিতে পড়তে দিয়েছে। আর বাচ্চাদেরকে বলে কি, তোমাদেরকে কে খেতে দেবে, কলা কে দিতে পারবে বলো তো, বলছে আল্লাহ। বাচ্চার ফিতরাতে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, মুসলিমের বাচ্চা জন্মায় ইসলামের উপর, ইসলামী ফিতরাতের উপর, তার প্রকৃতি হচ্ছে ইসলাম। সুতরাং একটি বাচ্চা অবশ্যই বলে উঠবে যে আল্লাহ আমাদেরকে কে খেতে দেয়, আল্লাহ খেতে দেবে, যা লাগবে আল্লাহ দেন, আল্লাহ পাক আমার আব্বাকে দেন, আমার আম্মাকে দেন, রুজি দেন, তখন আব্বা আম্মা দেয়, আসল দেনেওয়ালা আল্লাহ। এই বিশ্বাস, এই প্রকৃতি রয়েছে মুসলিম বাচ্চাদের অন্তরে কলবে। কিন্তু তাকে বলে চাও তো আল্লাহর কাছে যে আল্লাহ কলা দাও, আল্লাহ কে ডাইরেক্ট এভাবে কলা দেবেন, আল্লাহ তো এইভাবে দেবেন না। হ্যাঁ, চকলেটও করে, কখনো কলা কখনো চকলেট, যায় কিছু হোক না কেন, কোনো একটা কিছু দিয়ে, আপেলই হইতে পারে, আরো কিছু হইতে পারে, পেল না, ছোট বাচ্চা তো বুঝেন না, চেয়ে ফেললো, ছোট বাচ্চাতে যা বলবেন তাই। আবার শিক্ষিকা বলছে আল্লাহ আমাকে কলা দাও, আল্লাহ আমাকে চকলেট দাও, চকলেট এলো না আল্লাহর কাছ থেকে, আকাশ থেকে চকলেট এলো না। তখন বলছে, এখন বলো আপা আমাকে কলা দেন, আমাকে চকলেট দেন, ফুট করে একটা চকলেট বের করে কলা বের করে দিয়ে দেন, দেখো আমি দিতে পারলাম না, তাহলে তোমাদেরকে কে খেতে দিতে পারে, এই যে তোমাদের স্কুল আছে না, এই যে প্রতিষ্ঠান আছে না, অর্থাৎ খ্রিস্টান মিশনারি, এরা খেতে দিবে, সুতরাং খ্রিস্টান হয়ে যাও। এই ছেলেগুলি এইভাবে যখন এই খ্রিস্টান ধর্মের বাতিলের প্রচারকদের পক্ষ থেকে যখন এইভাবে খেতে পাবে, তখন ধীরে 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 10-15 বছর বয়স হতে হতে খ্রিস্টান হয়ে গেছে, 15 বছর বয়সে ইসলাম বিধিবিধান তার উপর ফরজ হবে, নামাজ ফরজ হবে, তার আগে খ্রিস্টান হয়ে গেছে, আপনার ছেলে মাধ্যমিক পাশ করেনি তার আগে খ্রিস্টান হয়ে গেছে, সে বলুক আর নাই বলুক আসলে খ্রিস্টান হয়ে গেছে, পরে বলবে হ্যাঁ আর একটু পড়াশোনা করার পর তখন স্পষ্ট ঘোষণা করবে যে আমি ওইসব ধর্ম টর্ম কিছু বিশ্বাস করি না, কমপক্ষে এতটুকু বলবে। আর খ্রিস্টান মিশনারি উদ্দেশ্য হচ্ছে তাই, খ্রিস্টানদের একজন বড় নেতা এই কথা বলেছে যে আমাদের পৃথিবীতে খ্রিস্টান মিশনারি খোলার উদ্দেশ্য এই নয় যে মুসলিমদেরকে খ্রিস্টান বানানো, না, কত তাদের অন্তকরণ খারাপ, বলছে মুসলিমদেরকে খ্রিস্টান বানানো আমাদের উদ্দেশ্য নয়, কারণ খ্রিস্টান যদি তাদেরকে বানিয়ে দিই সম্মান করলাম, অবশ্যই সম্মান নয়, কিন্তু তার ভ্রান্ত ধারণায় বলছে খ্রিস্টান যদি আমরা বানিয়ে নিই তাহলে সম্মান করলাম, না, সম্মান করা উদ্দেশ্য নয়, খ্রিস্টান বানানোর উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম থেকে বের করে, ইখরাজহুম মিনাল ইসলাম, তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া, ইসলাম থেকে বেরিয়ে যাবে, তাদের কাছে আদর্শ থাকবে না, তাদের কাছে কোনো সভ্যতা থাকবে না, তাদের কাছে দিন থাকবে না, কিচ্ছু থাকবে না, আর আমরা খ্রিস্টান ধর্মেও তাদেরকে নেব না, না এদিকের না ওইদিকের। এই হচ্ছে মুসলিম দেশগুলিতে তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই, হসপিটাল খুলে, দাতব্য সংস্থা খুলে, আর ওই মিশনারি স্কুল খুলে, ইত্যাদি ইত্যাদি, তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের কাছে কিছুই যাতে না থাকে, না দিন না দুনিয়া। তো কি বলছিলাম, জি, ইহুদিদের রোজার কথা ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফেরাউনকে ধ্বংস করেছিলেন এবং মূসা আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাকরম সম্মানিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন শুনতে পেলেন বললেন যে নাহানু আহাক কবে মূসা মিনকুম, আমাদের সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে অনেক বেশি, বরং একবারে সূক্ষ্মভাবে আমি এই কথাটি বলি অর্থ করে আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হক রাখি অধিকারী। নাহানু আহাক কবে মূসা মিনকুম, আমরা অর্থাৎ কারা? শুধু নবী সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত, আমরা আহাক কবে মূসা মিনকুম, হে ইহুদি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হক রাখি অধিকার রাখি, কারণ তিনিও আল্লাহ সত্য দিন নিয়ে এসেছিলেন আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সত্য দিন নিয়ে এসেছি, পক্ষান্তরে তোমরা মূসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনকে বিকৃত করেছ, সুতরাং তোমরা এর অধিকারী নও যে মূসা আলাইহিস সালামের অনুসরণ করবে, আমরা তার অধিকারী, তার অনুসরণের অধিকারী। ফাসামাহু, নবী সাল্লাম নিজে রোজা রাখলেন, ও আমার বেশি আমি আর এ রোজা রাখার আদেশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে রোজা রাখতে থাকলেন, প্রতি বছরে মহরমে রোজা রাখতে থাকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে রোজা রেখেছেন এই রোজা হচ্ছে শুকরানা রোজা। অন্য আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিম, ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তাহলে এই রোজা মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে শুকরানা রোজা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের খুশিতে খুশি, ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন, আল্লাহ সূরা রুমে ইরশাদ করেছেন যে মুমিনের যে কোনো যুগের মুমিন হোক আর যে কোনো দেশের মুমিন হোক, মুমিন যদি সম্মানিত হয় তাহলে প্রত্যেক মুমিনের তাতে খুশির বিষয় রয়েছে, খুশির বিষয় রয়েছে। মূসা আলাইহিস সালাম এবং তার কওম জুলম অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন, ফেরাউন ডুবে ধ্বংস হইল, আগরাকা ফেরাউন ওয়া কওমাহ, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন, ফেরাউনের সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেল। কিভাবে আল্লাহ পাক রব্বুল নিশ্চিন্ন করলেন ফেরাউন এবং তার সেনাবাহিনী সমস্ত লোককে বের করে নিয়ে এসে কাফের জালেম থেকে বের করে নিয়ে এসে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করলেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ সম্মানিত করলেন, তারা গিয়ে মিসরের তারা উত্তরাধিকারী হলেন, মিসরের মালিক হয়ে গেলেন তারা, যারা ছিল নির্যাতিত অসহায় দুর্বল দাস দাসী তারা মিশরের মালিক হয়ে গেলেন। আল্লাহর দিনকে যখন মজবুত করে মুসলিমরা ধারণ করবে তখন আল্লাহ ফাকর এইভাবে মুসলিমদেরকে সম্মানিত করবেন। এই শুকরানার রোজা, তাহলে এই রোজার কারণ হচ্ছে শুকরিয়া আদায় করা। আর আমরা রোজা রাখছি এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার অনুমোদন দিয়েছেন, রোজা রাখতে বলেছেন, সুতরাং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যেমন মূসা আলাইহিস সালামের সুন্নত, মূসা আলাইহিস সালামের প্রত্যেকটি সুন্নতের উপর আমল করতাম না, কারণ হতে পারে সেগুলি রহিত হয়ে গেছে, আগের দিনের সব কথা নেওয়া যাবে না। নেওয়া যাবে কোন কথা? তাহলে কোন বিধানটি? যেই বিধানটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত রেখেছেন যে হ্যাঁ এই কাজগুলি করো, মৌলিক বিষয়গুলি এক রয়েছে, আকীদার বিষয়গুলি এক রয়েছে, কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। সুতরাং নবী করিম সাল্লাম এই রোজার ক্ষেত্রে যখন অনুমোদন দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো, তোমরাও রোজা রাখো, তাহলে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই রোজা সাহাবায়ে কেরামরা রেখেছেন। শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধীরে ধীরে ইসলামিক বিধিবিধান আসছে, তার মধ্যে একটি বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খালিফুল ইহুদ, বহু হাদিস রয়েছে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে বিভিন্ন ক্ষেত্রে, যেখানে ইহুদিরা যে সব কাজ করে ধর্ম মনে করে সেই সব কাজ করবে না তোমরা, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দাড়ির ক্ষেত্রে বলেছেন খালিফুল মুশরিকিন ওয়াল মাজুস, তোমরা হিন্দু মুশরিক আর মজুস অগ্নিপূজক ইরানি তাদের তোমরা বিরোধিতা করো, কারণ প্রাচীন যুগে ইয়াহুদি খ্রিস্টানরা দাড়ি রাখতো, শুধু দাড়ি রাখতো না কারা, অগ্নিপূজক হিন্দুরা দাড়ি রাখতো না, হিন্দু আর অগ্নিপূজক যারা তারা দাড়ি রাখতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের বিরোধিতা করো, কাদের? অগ্নিপূজক এবং মুশরিকদের, ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, ওয়াফিরুল্লাহ, তোমরা দাড়ি বাড়াও। এভাবে বহু ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বিরোধিতা করতে বলেছেন। তাহলে এই ক্ষেত্রেও বিরোধিতা করতে হয়, এটি ধর্মীয় ব্যাপার। ইহুদিরা রোজা রাখছে আশুরা, আমরাও যদি 10 তারিখে রোজা রাখি তাহলে তাদের অনুকরণ হয়ে যাচ্ছে। যে কোনো জাতি অন্য কোনো জাতির অনুকরণ করলে মানসিক দিক থেকে সেই জাতির গোলাম হয়ে পড়ে। লেবাস পোশাকের ক্ষেত্রে আপনি যদি কারো অনুকরণ করেন, তার মানে আপনি তাকে যখন ফলো করছেন লেবাস পোশাকের, তাদের কাছে আপনি দুর্বল যেন, তাদের সভ্যতার কাছে আপনার সভ্যতা দুর্বল, তাদের লেবাস পোশাকের ক্ষেত্রে আপনার লেবাস পোশাক দুর্বল, আপনার ইসলামিক লেবাস পোশাক দুর্বল, সেই জন্য আপনি তাদের লেবাস পোশাক গ্রহণ করছেন। এটি হচ্ছে মানসিক গোলামি, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিজাতির গোলামি বা অনুসরণ করতে নিষেধ করেছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষেধ করেন, আবার আপনি তো আশুরার রোজা রাখতে বলছেন, তো তাদের অনুকরণ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, দুটি হাদিস রয়েছে মর্মে, একটি হাদিস রয়েছে লাইন বাকীতু ইলা কাবালিন লাসু মান্নাতাসে, মুসলিম শরীফ রয়েছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, মুহররম এবার চলে গেল, তাহলে আর তো 10-11 মাসের মধ্যে আসছে না আগামী বছর। নবী করিম বলছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে লাসু মান্নাতাসে 9 তারিখেও রোজা রাখবো, 10-এ তো রাখবোই কিন্তু তার সাথে সাথে 9 তারিখেও রোজা রাখবো, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়ে যায়, তাদের বিরোধিতা হয়ে যায়, তারা একদিন রোজা রেখে ধর্ম করে, আমরা 2 দিন রোজা রেখে দিন পালন করব। আর একটি হাদিসও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 10 তারিখে রোজা রাখতেন, তখন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান-নাসারা, এই এমন একদিন আশুরার দিন, 10-ই মুহররমের দিন, এই দিনের সম্মান করে ইহুদিরা ও খ্রিস্টানরা, তারা সম্মান করে এই দিনের, এই দিনে যদি আমরা রোজা রাখি তো তাদের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তাদের বিজাতির কাফেরের সাদৃশ্যতা অবলম্বন করতে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর হলে ইনশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইনশাআল্লাহ, এটি হচ্ছে সুন্নত, ভবিষ্যতের যে কোনো ক্ষেত্রে কি বলতে হবে, ইনশাআল্লাহ। আজকে অধিকাংশ মানুষ ভবিষ্যতের কোনো কাজ করবে ইনশাআল্লাহ বলে না, আর বিশেষ করে অমুসলিমদের মাঝে থাকলে তো এইসব নাম নেই, আল্লাহর নাম নেই, ইনশাআল্লাহও নেই, আর রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নেই, নেই, কাফেরদের মাঝে বাস করে, কাফেরদের সামনে কথা বলে, এটি হচ্ছে গোলামি, দুর্বলতা। আপনি কাফেরদের সামনে নিজেকে দুর্বল মনে করছেন, আরে সব এখানে কাফের অমুসলিম রয়েছে, আর কি করে বলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর নাম নেব, হ্যাঁ রাসূলের নামে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবরদার এইরকম করবেন না। এই এক গোলামি, এই এক মনের দুর্বলতা আর কাফের গোলামি। আপনি একজন মুসলিম যেহেতু সত্য দিনের ওপর কায়েম রয়েছেন, সুতরাং আপনি সবসময় বীর পুরুষ, যদিও আপনি একা আছেন লক্ষ লক্ষ বিজাতির মাঝে। নবীর নাম আসবে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো কাজের ক্ষেত্রে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অমুসলিম বলছেন ইনশাআল্লাহ, আপনি বলুন ইনশাআল্লাহ, আপনি কাজ করছেন অমুসলিমদের মাঝে কাজ করছেন, নবীর বলেন ইনশাআল্লাহ। আজকাল অনেক অমুসলিম, অনেক অমুসলিম মুসলিমদের মাঝে থেকে থেকে তারা ইনশাআল্লাহ বলছে, কিন্তু বড়ই আফসোস এই সব মুসলিমদের উপর যে তারা নিজেরা ইনশাআল্লাহ বলে না, তারা নিজেরা ইনশাআল্লাহ বলে না, কথা সত্য না? সৌদি আরবে যেসব অমুসলিম কাজ করে সব ইনশাআল্লাহই বলে, সব ইনশাআল্লাহ শিখে নিচ্ছে তারা, আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, আর মুসলিমদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেই অধিকাংশ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আগামী বছর হলে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসে, 9 তারিখও রোজা রাখব, কিন্তু আগামী বছর আর 9 মুহররম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো না, মুহররমে রোজা রাখলেন আশুরার, সফর গেল, সফর মাসে অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রবিউল আউয়াল মাসে তার ইন্তেকাল হয়ে গেল। তো বলছেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামী বছর আসলো না, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তুফিয়া মানে অফাত হয়ে গেল, তার নবীর অফাত হয়েছে না হয়নি কে বর্ণনা করছেন শুনবেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও সাহাবি আব্দুল্লাহ, আল্লাহ নবীর কে চাচাতো ভাই, আর তার আব্বা আব্বাস, তিনিও মুসলিম হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চাচা মুসলমান হয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুস শুহাদা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাহলে তিনিও সাহাবি, সাহাবি ইবনে সাহাবি, সাহাবির ছেলে সাহাবি, আর তিনি বলছেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত হয়ে গেল। আর আমি যদি বলি, আপনি যদি বলেন সহি আকীদার অনুসারী যদি বলেন, তাহলে কবর পূজারি, আট্রসি, মাইজবান্ডারি আর তাদের কথাই কেন বলবো, যদি মাসিক মদিনাতেই কথা লিখে দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকালি হয়নি, আমাদের মতোই জীবিত আছেন, বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা, এই গুমরাহ আকীদার উপর যে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন, আপনার ইন্তিকাল হবে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের সাহাবাই কেরামরা বলছেন, তাহলে ইসলামিক কোরআনের আকীদা, হাদিসের আকীদা, সাহাবাই কেরামের ইসলামিক আকীদা বিশ্বাস কি যে প্রত্যেক ব্যক্তির ইন্তেকাল হবে, তাই রাসূলুল্লাহ সাল্লামের কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে, না নবী জীবিত। আরো বড় আফসোসের কথা, যেই কোরআনের তর্জমাটি সৌদি আরবে ভুলবশত ছাপানো হয়েছে লক্ষ লক্ষ কপি, আর লক্ষ লক্ষ কপি এমবেসি দূতাবাস থেকে বিতরণ হয়েছে, সেই তফসিরে, এই খান সাহেবের তফসিরে মারিফুল কোরআনে, তাতে সূরা আহজাবের তফসিরে লিখছেন খান সাহেব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সেই জন্য তার বিবিগণ উম্মতের উপর হারাম। আর যাবেন কোথায়, কার কাছ থেকে শিখবেন, বাংলাদেশে গিয়ে কার কাছে শিখবেন আপনি? তাহলে তদন্ত করে শিখতে হবে, তদন্ত করে শিখতে হবে যে কার কাছে গেলে জান্নাতের রাস্তা দেখাবে, ইসলামের রাস্তা দেখাবে, নবীর রাস্তা দেখাবে। কিন্তু মারিফুল কোরআনের মতো তাফসির, ঐতিহাসিক তাফসির, আর তখন অখণ্ড পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, অখণ্ড পাকিস্তান, হ্যাঁ দুই পাকিস্তান, সেই পাকিস্তানের রেডিও বেতার থেকে প্রচার করা হয়েছে এই তাফসির জি। আর তারপরে এই তাফসির প্রচার করার পরে গোটাটা এইভাবে প্রচার হয়ে কত লক্ষ লক্ষ লোক গুমরা হয়ে এই অবস্থায় মরে গেছে, যে যেহেতু নবী সাল্লাম জীবিত সেই জন্য তার বিবিগুণ হারাম। তাহলে আল্লাহ নবীর সম্মান করা হইল না মানহানি করা হইল? অনেকে কথাটা বুঝতে পারেনি, কিন্তু যারা বুঝেছেন হয়তো বুঝেই জবাব দিয়েছেন। যদি বলেন যে নবী সাল্লাম যেহেতু জীবিত সেই জন্য তার বিবিগুণ উম্মতের উপর হারাম, তাহলে তার মানহানি করা হইল। কারণ তাহলে নবীর মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য না, আপনার আপনার বিবি যতক্ষণ আপনি বেঁচে আছেন অন্য কারো উপরে হারাম কিনা, হারাম, যতক্ষণ পর্যন্ত আপনি তালাক দেননি অথবা আপনি মারা যাননি অন্য লোকের বিয়ে করা জায়েজ, হারাম। আল্লাহ পঞ্চম পারার প্রথম আয়াত, পঞ্চম পারার প্রথম আয়াত আল্লাহ বলছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসাই, বিবাহিতা মহিলারা তাদেরকে আল্লাহ কি করেছেন, হারাম করেছে। চোদ্দটি যে হারাম, চোদ্দ প্রকারের মহিলাদেরকে হারাম করা হয়েছে, আল্লাহ বলছেন তার মধ্যে এক হচ্ছে ওয়াল মুহসানাতু মিনান নিসাই। মুহসানাত মানে এখানে মুতাজাওয়াজাত, বিবাহিতা মহিলাদেরকে, নারীদেরকে আল্লাহ হারাম করেছেন। তাহলে আমার মাঝে, আপনার মাঝে ফাসেক, একজন ফাসেক বেনামাজি, তারও স্ত্রী অন্যের জন্য হারাম। অন্য কেউ যদি বলে যে স্ত্রীকে আমি বিয়ে করে নিব, জায়েজ? রাজি করে নিয়ে তাকে নিয়ে গিয়ে বিয়ে করে নিব, জায়েজ? হারাম। তাহলে আল্লাহর নবীর মাঝে আর ফাসেক, ফাজের, বেদিন, বেনামাজি, মুশরিকের মাঝে কোনো পার্থক্য থাকলো? কিন্তু আল্লাহ তো এখানে পার্থক্যের জন্য বয়ান করেছেন, ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ তোমাদের মা হে উম্মতের লোকেরা, হে আবু বকর, ওমর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আনিস, তোমাদের মা, ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, তোমাদের মা যেমন তোমাদের উপর হারাম চিরকালের জন্য, কোনো দিন হালাল হবে না, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন সবাই হারাম তোমাদের উপর চিরকালের জন্য। আল্লাহ সম্মান দিতে চেয়েছেন, আর এরা মানহানি করলো না এই তাফসীর করে। চিন্তা করুন তাহলে, সূরা আহজাবে এই আয়াত, যে আয়াত পড়লাম ওয়াজওয়াজ উম্মাহাতুহুম, এই আয়াতের তাফসীরে খান সাহেব তাই লিখছেন, আল্লাহ হিদায়ত করে এদেরকে, বলুন আমিন, বলুন না কেন, বকিলি কেন করছেন, আল্লাহ হেদায়ত করলে আমাদের কি অসুবিধা আছে? আল্লাহ এই বিদাতীদেরকে যদি হেদায়ত করে দেয় তাহলে ইসলামের অনেক খেদমত হবে হয়তো। এরা বাতিলের খেদমত করছে, এরা সহি আকিদার খেদমত করবে, সঠিক জিনিসের খেদমত করবে। তাহলে বলুন, আমাদের দেশের অধিকাংশ মুসলিম নামাজ পড়লেও তাদের আকিদা যে হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী জীবিত, নবী জীবিত, কত বড় গোমরাহি, কত বড় গোমরাহি। কি বলতে বলতে এতদূর পৌঁছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবায়ে কেরামের আকীদা সহিহ আকীদা না খান সাহেবের আকীদা সহিহ আকীদা, আপনাদের বিচার করতে বলছি, চিন্তা করুন তাহলে। কেন আমাদের দেশের লোকেরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যখন এইরকম কথা বলে, এত বড় আলেম তিনি, এত বড় আলেম, এত বড় তাফসীর করেছেন, আর এত বড় একটা পত্রিকা যা লক্ষ লক্ষ লোকেরা বাংলাদেশে পড়ে, তিনি কি ভুল বলবেন? তো বলুন, আব্দুল্লাহ বিন আব্বাস কি ভুল বলবেন? আপনি যদি খান সাহেবকে পেশ করেন, তো আমি তো রাসূলুল্লাহর সাহাবী পেশ করছি, নবী করিম সাল্লাল্লাহু আপন চাচাতো ভাই পেশ করছি, কোনটা নেবেন আপনি বলুন দেখি? আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, সমতি দান করেন, ভালো কথা, হক কথা বুঝার যেন তৌফিক দান করেন। জি, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে এ সম্পর্কে পুরো একটি বক্তব্য আছে, আজকে আনুষঙ্গিক হয়তো কথা চলে আসলো সেই জন্য বললাম। আচ্ছা, এই রোজা আশুরার রোজা, তাহলে আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আকাঙ্ক্ষা করেছেন যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে শুধু 10 তারিখে রোজা আমরা রাখবো না, বরং 10 এর সাথে কি করব, 9 তারিখে রোজা রাখবো। এটি হচ্ছে বেশি উত্তম, 9-10 রাখেন। আরেকটি হাদিস রয়েছে, যদি কেউ 9 তারিখে না রাখতে পারে কোনো অসুবিধার কারণে, তাহলে 10-11 রেখে নিতে পারে। তাতে রয়েছে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, সুমু ইয়াওমান ক্বাবলাহ আও ইয়াওমান বাদা, তার একদিন আগে রোজা রাখো, 10 তারিখের একদিন আগে রোজা রাখো অথবা একদিন পরে রোজা রাখো। তো এইরকমও যদি কেউ করে তবু বিরোধিতা হয়ে যাবে ইহুদিদের। ইহুদিদের বিরোধিতার আরেকটি দিক রয়েছে, সেই দিকটি হচ্ছে যে হাদিসে এসছে যে এই দিনটি ইহুদিরা ঈদের দিন মনে করত, ঈদের দিন তাদের উৎসবের দিন, খুশির দিন মনে করত। ইসলামী বিধান হচ্ছে ঈদের দিনে রোজা রাখা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, হারাম। নবী করিম নিষেধ করেছেন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দিনে রোজা রাখা উম্মতে মুসলিমার জন্য হারাম। কাজা রোজা হইলেও রাখতে পারবেন না আপনি। ঈদের দিনে মুসলিম উম্মতের জন্য রোজা রাখা হারাম। ইহুদিরা এই দিনগুলিকে ঈদের দিন মনে করে, তাহলে আরেকটি দিক দিয়ে আমরা বিরোধিতা করলাম তাদের, যে ঈদ মনে করলাম না, কারণ আমাদের ঈদের দিন হলে আমরা রোজা রাখতাম না, আমরা রোজা রাখলাম আশুরার দিনে রোজা রাখলাম। এইভাবে বিরোধিতা হইলো, দুইটি রোজা রাখার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হইলো, আর রোজা রাখার মাধ্যমে বিরোধিতা হইলো। তারা এই দিনে রোজা রাখে আবার ঈদও মনে করে, আমরা রোজা রাখি তার মানে ঈদ মনে করি না, এইভাবেও তাদের বিরোধিতা করলাম। যেমন একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, কান আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, খাইবারের ইহুদিরা, আহলে খাইবার, খাইবারের অধিবাসী, ওরা ইহুদি ছিল। খাইবারের যুদ্ধের পরে তাদেরকে, তাদের সাথে সেখানে সন্ধি করা হয়েছিল। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারা যখন আরো বদমাইশি করা শুরু করলো, কারণ এদের চরিত্র হচ্ছে বদমাইশি করা, অশান্তি সৃষ্টি করা, যেখানে থাকবে তারা অশান্তি সৃষ্টি করবে, শান্তির সাথে অন্যদের সাথে বসবাস করবে না, এরা ইহুদিদের খুব প্রাচীন চরিত্র। তখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শাম দেশের দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানে। তো এই আশুরা রোজা তারা রাখতো, ইত্তাখিজুনাহু ঈদান, এই দিনকে তারা ঈদ মনে করত, ঈদ হিসাবে পালন করত। ওয়াইউল বেসুনা নিসাহু ফি হুলিয়াহুম ওয়া শারাতাহুম, তারা তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে মানে মহিলাদেরকে, তারা ভালো ভালো অলংকার, চুড়ি এসব পরাত। ফাকালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসুমুহু আনতুম, তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল রোজা রাখার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বললেন, তাদের বিরোধিতা করতে বললেন। আচ্ছা, এই রোজার নেকি কি, এ সম্পর্কে একটি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসুম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটি রোজা রাখো। প্রত্যেক মাসে যদি তিনটি রোজা রাখেন 11 মাস ধরে, আর রমজান মাস পুরো মাস রাখলেন, তাহলে এই রোজা হচ্ছে সিয়ামুদ্দাহর, ও রমজান ও ইলা রমজান, প্রত্যেক মাসে তিনটি রোজা রাখলেন আর পুরো রমজান রোজা রাখলেন, তাহলে ফাহাজা সিয়ামুদ্দাহরি কুল্লিহি, তাহলে এই ব্যক্তি সারা জীবন রোজা রাখার নেকি পেল। কারণ কারণ বলেন দেখি, এক রোজাই 10 রোজার সমান নেকি, তাহলে তিনটি রোজা রাখলে মাসে 3×10=30 দিনের নেকি পেয়ে গেলেন। এইভাবে আপনি যেন সারা জীবন রোজা রাখছেন, প্রত্যেক মাসে যদি আপনার ভালো অভ্যাস থাকে, নিয়ম থাকে যে আপনি প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখছেন, তাহলে সারা জীবন রোজা রাখার আল্লাহর কাছে সওয়াব পেতে থাকবেন। যদি আলহামদুলিল্লাহ 15 বছর থেকে রোজা শুরু করে দেন, মাশাআল্লাহ মাসে তিনটি করে রোজা, আর যদি 60 বছর 70 বছর 80 বছর বাঁচেন, তো রোজাই রোজা, রোজাই রোজা, সারা জীবনের রোজার আপনি নেকি পেতে থাকবেন। হাজা সিয়ামুদ্দাহরি কুল্লি, আর বিশেষ করে যুবক মানুষ যারা, তাদের তো রোজা রাখা জরুরি, শরীয়তের পক্ষ থেকে জরুরি নাই, কিন্তু আপনাদের জন্য জরুরি। আপনাদের দুনিয়ার ফায়দা রয়েছে, গুনাহ থেকে বাঁচার ফায়দা রয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই চিকিৎসা দান করা হয়েছে যুবকদেরকে, আর যারা প্রবাসী, যাদের কাছে বিবি নেই, তাদেরকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ দেওয়া হয়েছে। তো নবী করিম তারপরে বলছেন, আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসে আল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি, কত গুনাহ মাফ হবে, হ্যাঁ, গত এক বছরের আর আগামী এক বছর, 2 বছরের গুনাহ মাফ হবে। এর আগে হাদিস শুনিয়েছি আরাফার মৌসুমে। আর তারপরে সিয়ামে আওমা আশুরা, আশুরার দিনে রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ, গত এক বছরের গুনাহ মাফ হবে। বড় গুনাহ মাফ হবে না ছোট গুনাহ? ছোট গুনাহ মাফ হবে। কোনো ব্যক্তির যদি ছোট গোনা না থাকে বা ছোট গোনা বড় গোনা কোনো গোনা নেই, আল্লাহ নবী বললেন ছোট গোনা মাফ হবে। একজন লোকের অনেক ছোট গোনা, আবার একজন লোকের দেখা যাচ্ছে গুনাই নেই, ছোট গুনাই নেই বড় গুনাও নেই, এমনও তো শত লোক হইতে পারে, তাহলে তার কি হবে? কিছুই পাবে না। হ্যাঁ, মর্যাদা বাড়বে, দারাজাত উঁচা হবে, তার মর্যাদা উঁচা হবে। সেকেন্ড ডিভিশনে জান্নাতি হতো, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস জান্নাতি, জান্নাতুল ফিরদৌস। হ্যাঁ, জান্নাতুল ফিরদৌস। জি আচ্ছা, আরেক ব্যক্তি আছে বা আরো কিছু লোক এইরকম আছে যাদের ছোট গুনা নেই, আছে তো বড় গুনা। এক শ্রেণীর লোক বললাম ছোট নেই বড় নাই, তাহলে তার মর্যাদা উঁচা হবে, ঠিক না? নেকি বাড়বে, মর্যাদা উঁচা হবে। আরেক লোক আছে বা আরেক শ্রেণীর লোক আছে যাদের কি বললাম বড় গুণা আছে, ছোট গুণা নেই, যা আছে বড় গুণা, জুয়া খেলা গুণা আছে, জুয়া খেলা বড় গুণা, ছোট গুণা, এইরকম ধরনের যতগুলি কাবিরা গুণা আছে, কাবিরা গুণা আছে, তাহলে তার কি হবে? আপনারা তো বললেন ছোট গুণা মাফ হবে, তাহলে তাহলে তুই বড় গুণা মাফ হচ্ছে না। বড় গুণার জন্য তবা শর্ত রয়েছে আহলে সুন্নাতুল জামাতের নিকট। তবে এই রোজা রাখার সাথে সাথে আশুরা রোজা রাখলো আর তার ছোট গুণা, বড় গুণা আছে আল্লাহর কাছে, তার সাথে সাথে যদি তবাও করে সংশোধন করে তো ইনশাআল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বড় গুণারও আশা রাখা যায় যে মাফ হবে। কারণ বড় গুণা যদি মাফ না হয় থেকেই যায় সেই গুণা, কাবিরা গুণার শাস্তি, আর তার যদি নেকি বাড়তে থাকে তাহলে কি কাজ হবে? হ্যাঁ, তো ইনশাআল্লাহ তাআলা বড় গুণাও মাফ হওয়ার আশা রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কিন্তু তার সাথে লাগাইতে হবে যে তওবা করতে হবে, নিজের জীবনে সংশোধন করতে হবে, ভুল হয়েছে হয়েছে সংশোধন করেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই আশুরা রোজা সম্পর্কে, অসয়েল আনসামে আমি আশুরা ফাকাল ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত বছরের গুনাহ মাফ হবে, গত বছরের গুনাহ মাফ হবে। তো এই ছিল আশুরা সম্পর্কে বেশ কিছু কথা যা করণীয় করতে হবে। এখন করতে কি হবে না এই কথাটি শুরুতে বলেছি, কি করতে হবে না বলুন তো দেখি। যা আমাদেরকে দেননি, দিনে যার প্রমাণ নেই তা করতে হবে না। কিন্তু আজকে এই উম্মতের দুই শ্রেণীর লোক গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই আশুরার ক্ষেত্রেও দুই শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে, এদিকে এক শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে আর এদিকে এক শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে, আর মধ্যখানে রয়েছে হকপন্থীরা যারা সুন্নতের অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু যা দিয়েছেন তা পালন করে আর যা দেননি তা তারা পরিত্যাগ করে। দুই গুমরাহ দলের দিকে ইঙ্গিত করব বিস্তারিত না বললেও, একটি দল যাদের নাম নাসেবি, যারা নবী করিম সাল্লাল্লাহু বংশের সাথে শত্রুতা রাখত, এই একটি দল। আর একটি দল যাদের নাম রাফেজি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের অতি ভক্তির কথা বলতো কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। একটা লোকের সাথে আপনার বেশি পরিচয় নাই আর ট্রেনে সফর করছেন, বাসে সফর করছেন, এসে আপনার কাছে যদি খুব বেশি বেশি ঘনিয়ে বসে, একবার মনে হচ্ছে আপন মায়ের পেটের ভাইয়ের মতো, তাহলে আপনি কি চিন্তা করবেন? সাথে সাথে এসে আপনাকে একটা কিছু খেতে দিচ্ছে, খাবেন, সাথে সাথে চা আর কফি আর এই সেই নিয়ে আসা শুরু করছে, কত লোককে এরকম করে চিন্তাই করছে, তাই না? তাহলে অতি ভক্তি চোরের লক্ষণ। তো যারা অতি ভক্তি করে শিরক বিদাতে লিপ্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নামে, তাদের নাম রাফেজি। যারা দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের নাম রাফেজি, আসল নাম তাদের রাফেজি, কারণ আরেকটি নাম আছে প্রসিদ্ধ, যে নামটি সেই নামটি শুনলে তারা তাদের প্রশংসা হয় এবং তারা খুশি হয়, তাই তাদের নাম সালাফে সালেহীন, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা ইকরাম, যে নামটি তাদেরকে দিয়েছেন তা হচ্ছে রাফেজির নাম, মানে দিনকে ছুঁড়ে ফেলে দেওয়া জাত কওম। এরা কি করলো রাফেজিরা? রাফেজিরা বিদাত শুরু করলো শোক এবং মাতমের। ভাগ্যচক্রে এই দশই মহরম আশুরার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হলেন। শহীদ হয়ে গেলেন একজন মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, করেছেন না করেননি, আমাদের মাঝে থেকে চলে গেছেন আর ফিরে আসবেন না কোনোদিন, তার জন্য সাহাবায়ে কেরাম উম্মতরা শোক করেছেন না করেননি? করেছেন। জি, কয়দিন? তিন দিনের বেশি নয়। হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহুর পিতা, তার নাম কি? আলী ইবনে আবি তালিব, নবী সাল্লাহ ইসলামের জামাই চাচাতো ভাই দিনের একজন বীর পুরুষ মুজাহিদ, তিনি শহীদ হয়েছেন, তার জন্য শোক কয়দিনের? তিন দিনের। এই রাফেজিরা তার জন্য কেন শোক করে না? তার জন্য কিয়ামত পর্যন্ত করতে থাক, ছেলের জন্য করবে, বাবার জন্য করবে না? আপনি আমার ছেলের জন্য শোক করবেন, আমার জন্য শোক করবেন, এই কেমন ভালোবাসা? এই ভালোবাসাতে কিন্তু রয়েছে, তাই না? যদি ভালোবাসাই থাকে আমার বংশের সাথে, তাহলে আমার ছেলের জন্য শোক করবেন আপনি, আর আমার জন্য শোক করবেন না, কেমন কথা হইল? অন্যদিকে যাচ্ছি না, উসমান রাজি আল্লাহ তাআলার দিকে যাচ্ছি না, তার জন্য শোক করে না, ওমর রাজি আল্লাহ তার জন্য শোক করে না, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা তাদের জন্য শোক করে না, সেদিকে যাচ্ছে না, এই কেন নেন তাদের জন্য শোক নেই? হাসান রাজি আল্লাহ বড় ভাই, হুসাইন রাজি আল্লাহ তাআলা বড় ভাই, তার জন্য কেন শোক নেই? ফাতেমা রাজি আল্লাহ তাআলা না, তার জন্য কেন কিয়ামত পর্যন্ত শোক নেই? তাও চালু রাখ, কত শোক করবেন? 124,000 বেশি সাহাবাই কেরাম, আর লক্ষ লক্ষ তাবেইন, তাবা তাবেইন, আইম্মাই, লক্ষ লক্ষ আইম্মাই কেরাম, ওলামাই কেরাম, কার জন্য শোক করবেন আপনি? এই জন্য ইসলামে শোকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, মৃত্যু দিবস, জন্ম দিবস, এই ইসলামে এই রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে ভারত উপমহাদেশে কার তো জয়ন্তী, হ্যাঁ, কার মৃত্যু দিবস, আবার কবর পূজারীদের কাছে মৃত্যু দিবসের নাম হচ্ছে ওরস, এই ওরস সারা বছর শুধু ওরস ওরস। বাংলাদেশে আর পাকিস্তানে যদি ওরসের ছুটি গুলিয়ে দেয় তো সারা বছর ছুটিই থাকবে, অফিস আদালত কল কারখানা আর আপনার স্কুল মাদ্রাসা সব ছুটি থাকবে সারা বছর, এত ওরস। ওরস মানে মৃত্যু দিবস, কিন্তু পীরদের মৃত্যু দিবসকে মৃত্যু দিবস বলে না, বিয়াদবি হয়ে যাবে, ওরস, ওরসের মেলা লাগে, ওই মৃত্যু পীরদের মৃত্যু দিবসের মেলা লাগে। তো ইসলামে এইসব রাস্তা বন্ধ করে দিয়েছে, না কারো জন্মদিবস পালন করা রয়েছে, না মৃত্যু দিবস পালন করা রয়েছে, না শোক দিবস রয়েছে, না শোক পালন করা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এরশাদ করছেন, লা ইয়াহিল্লু লি ইমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মানুষের জন্য জায়েজ নয়, লা ইয়াহিল্লু হালাল নয় মানে হারাম, লা ইয়াহিল্লু হালাল নয় মানে কি? কেউ যদি বলে শরীরের গোশত হালাল নয় তার মানে মকরু, হারাম। কোন মুসলিমের জন্য, কোন ব্যক্তির জন্য হালাল নয় অর্থাৎ হারাম, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহর প্রতি ঈমান আছে আর আখিরাতে পরকালের প্রতি ঈমান আছে, অর্থাৎ যে সে যদি মুমিন মুসলিম বলে দাবি করে তাহলে তার জন্য হালাল নয় হারাম। আইয়ুহিদ্দা আলা মাইয়্যাতিন, কোন মৃত মাইয়্যাতের উপর শোক পালন করবে, ফাওকা সালাসিন, তিন দিনের বেশি, ফাওকা সালাসিন, তিন দিনের বেশি, ইল্লা আলা জাওজিন, তবে স্বামীর জন্য শোক পালন করতে পারবে স্ত্রী কতদিন? আরবাতা আশহরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন, কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, যারা তোমাদের মধ্যে থেকে ওয়াফাত পেয়ে যাবে, ইন্তেকাল করে যাবে, আর তারা তাদের বিবিদেরকে ছেড়ে যাবে, অর্থাৎ বিবিরা বেঁচে আছে, ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না আরবাতা আশহরিন ওয়া আশরা, তারা অপেক্ষা করবে, শোক পালন করবে, বিয়ে করতে পারবে না, সাজসজ্জিত হতে পারবে না, 4 মাস 10 দিন, আর বাত আসর 4 মাস ও আশরান 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু বললেন স্বামীর জন্য শুধু স্ত্রী শোক পালন করবে মাত্র 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পরে শোক নেই, অলঙ্কার পরব না সারা জীবন, আমাদের দেশে মহিলার বিধবারা করে না, এটি ঠিক নয়, তারপর অলঙ্কার পরুক, ভালো শাড়ি পরুক, অসুবিধা নেই, বিবাহের জন্য সাজসজ্জিত হোক, আপনার মেহেন্দি লাগাক, জি, যে কোনো রকম খুশি করতে পারে, কিন্তু 4 মাস 10 দিন যদি শোক করে যে কাজকর্ম করব না, ভালো কাপড় মানে পরব না, ইত্যাদি ইত্যাদি অলঙ্কার খুলে রাখবো, এই 4 মাস 10 দিন শোক করবে স্বামীর জন্য। বিবাহ সাথী যদি বিবাহ করতে চায় 4 মাস 10 দিনের মধ্যে বিয়ে করতে পারবে না, অনেক জাহেল মূর্খ সমাজে বিশেষ করে তালাকের ক্ষেত্রে কোর্ট থেকে তালাক করিয়ে নিল, আর অনেকে আবার ব্যাকডেট দিয়ে তালাক করাচ্ছে, তালাক আজকে হচ্ছে আর কালকে বিয়ে করবে, 4 মাস আগের 4 মাস 10 দিন আগে ডেট দিয়ে, তারপরে সাথে সাথে বিয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এসছে এই সব খবর মাসলা আমাদের কাছে এসছে, এই হারাম কাজ করতে করা হচ্ছে, কারণ কোর্টের উকিলগুলো পেট নিয়ে বসে আছে, ওকালতির পেশার হারাম পেশা নিয়ে বসে আছে, ওদের ওই 50-60 টাকা 100 টাকা 200 টাকা যা আসে আসছে, ব্যাস যা কিছু করতে হয় করবে ওরা। তাহলে শোক 3 দিনের বেশি কারোর জন্য জায়েজ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবাই কেরাম 3 দিনের বেশি শোক করেননি, তা শরীয়তে জায়েজ নয়, কারণ হাদিস আম সবার ক্ষেত্রে বলা হয়েছে স্বামী ছাড়া। আল্লাহ নবীর স্ত্রীগণ তারা শোক করেছেন 4 মাস 10 দিন। আর বিবাহর ব্যাপারটি যেহেতু কিয়ামত পর্যন্ত হারাম, সেজন্য সেটি আলাদা মাসলা। তো এই এক শোক আর মাতমের দিবসে পরিণত করেছে আশুরাকে এক শ্রেণীর পথভ্রষ্টরা। আর শুধু শোক আর মাতমই না, আর তাতে নিজেকে কি করে কত রকমের যে কি বিদাত করে, বুক চাপড়ায়, গাল চাপড়ায়, তারপর নিজেকে জখম করে দেয়, আহত করে দেয়, এসব করে। সামান্য যদি বিবেক বুদ্ধি থাকতো তো এই কাজগুলি করতো? নিজেকে আহত করে জখম করে লাভ কি? নিজের শরীরে ছোড়া ঢুকিয়ে লাভটা কি বলুন তো দেখি? নিজের শরীর থেকে এইরকম বেকার বেকার রক্ত বের করে লাভ কি? যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে কমপক্ষে যদি রক্তই দিতে হয় তাহলে আল্লাহর রাস্তায় গিয়ে বীর মুজাহিদের মতো কিছু রক্ত দি, তাই করতো, তাহলে আল্লাহর কাছে কিছু পেত। কিন্তু মুশরিক বেদিন বিধর্মী, তাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, নিজের হাতে মূর্তি তৈরি করছে, আবার সেজদা করছে। সাহাবাই কেরামরা যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে আপোষে নিজের উপর হাসতেন যে হাই ছিলাম কি আমরা। তো একদিন গল্প করছেন যে আমরা ছাতুর সেনে আমরা মূর্তি তৈরি করতাম, সফরে যাবো তো বড় বড় মূর্তি নিয়ে তো আর যাওয়া যাবে না, ছাতুর মূর্তি তৈরি করতাম। আর ছাতুর মূর্তি নিয়ে যেতাম আর দূরে সফরে গিয়ে দেখলাম যে খানা পানি সব রাস্তা যে সম্বল ছিল সব শেষ হয়ে গেছে, তখন ওই ছাতুর মূর্তি তো শুকিয়ে আছে। মূর্তি পূজা করতাম রেখে দিতাম যে কোনো জায়গায়, যখন অবস্থান করলাম রেখে দিয়ে আবার পূজা টুজা করে নিলাম, আর পূজা টুজা করে আবার ব্যাগে ভরে নিলাম, এই করতাম। আর যখন দেখলাম খেজুর শেষ হয়ে গেছে, ছাতু শেষ হয়ে গেছে, আর রাস্তার সম্বল পাথাইও কিছু নেই, তখন আবার ওইটাকে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খেতাম। এই গল্প করছেন সাহাবারা, আর নিজের উপরে হাসছেন যে হাই ছিলাম কি আমরা, কত মূর্খ ছিলাম। এই জন্য আইয়ামে জাহিলা জাহিলিয়াতের যুগ বলা হয়েছে এই যুগকে। তো এইরকম এই যুগে রয়েছে মূর্তি পূজকরা আর বিদাত পন্থীরা, যে বিবেক বুদ্ধি থাকে নিজের শরীর থেকে রক্ত বের করে, যাতে না দুনিয়ার ফায়দা না আখেরাতের ফায়দা, পার্থিব ক্ষেত্রেও কোনো উপকার নেই আর আখেরাতের ক্ষেত্রেও কোনো উপকার নেই, এমন কাজ কে করে বিবেক থাকলে? সম্মন বুকমন অমিয়ন ফাহম লা ইয়াকিলুন, আল্লাহ বলছেন সম্মন বুধির, বুকমন বোবা, আর অমিয়ন অন্ধ, ফাহম লা ইয়াকিলুন, সুতরাং এরা বুঝে না কিছু, নির্বোধ এরা। এই এক বিদাতপন্থী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বহু হাদিস রয়েছে, লাইসা মিন্না, আমার উম্মতের লোক নয় ওই লোকেরা, আমার দলভুক্ত নয় ওই লোকেরা, লাইসা মিন্না, মান জারাবাল খুদুদা, যারা গাল চাপড়ায় গালে মারে, অশাক্কাল জয়ুবা, যারা গিরবানকে কাপড় চুপড়কে ফাড়ে, কিসের জন্য? শোক মাতম করার জন্য, অর্থাৎ শোক মাতম করে। দাওয়াল জাহিলি, আর জাহিলি যুগের মতো ডাক দেয় কারো নাম ধরে, হাই অমুক, হাই অমুক, হাই অমুক, এইসব করে। এরা আমার উম্মতের লোক নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই একদিকে এক দল পথভ্রষ্ট হয়েছে মুসলিম জাতির, আর একদিকে আরেক দল দেখলো যে এরা তো বিভ্রান্তির শিকার হয়ে গেল, এরা তো একেবারে খারাপ পথে নেমে গেল, তখন খারাপকে খারাপ দিয়ে তারা দূর করতে চেয়েছে। হ্যাঁ, পায়খানা পেশাবকে পেশাব দিয়ে তারা ধুতে চেয়েছে। অনেকের এইরকম থিওরি আছে, ভারত বাংলাদেশে এইরকম কিছু লোকেরা থিওরি রাখে না, পেশাবকে পেশাব দিয়ে ধুতে চায়, বলছে যে এটাও দল খারাপ, এটাও দল খারাপ, রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি সব তো, যা দুটোর মধ্যে দেখছি এটা একটু ভালো, তো যেটি থাকে। এদের উদাহরণ কিরকম? হ্যাঁ, পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে কাপড়ে, ওরা বলে পায়খানা লেগে গেছে, পানি নাই তো কি দিয়ে করতে হবে, পেশাব দিয়ে নাকি ধুইতে হবে ওদেরকে, ইসলামী কথা বলেনি। হ্যাঁ, পায়খানা নেই তো পেশাব ধুইতে হবে, পেশাব দিয়ে ধুয়ে পাক হবে না, পানি নেই, পানি তলাশ করতে হবে, পানির সন্ধান করতে হবে, পানির জন্য ছুটাছুটি করতে হবে। তো এরা এই নাসেবি, তারা দেখলো যে এরা তো পথভ্রষ্ট হয়ে গেল, একটু শোক মাতম শুরু করে দিল, তখন এরা করলো কি, অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করবো। সুতরাং এরা খুশির দিবসে পরিণত করলো, তখন এরা কিছু জাল হাদিস গড়লো। ধর্মীয় যদি খুশি করে তাই তো কিছু তো কি লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, কিছু তো হাদিস টাদিস লাগবে, জাল হাদিস গড়লো। তার একটি হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করছে, কত মিথ্যা কথা, সাহাবীর নাম দিয়ে হাদিস বর্ণনা করছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলছেন মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফাকাতি ইয়াউমা আশুরা, আশুরার দিনে কেউ যদি নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়, বিরিয়ানি করলেন, মুরগা মুসাল্লাম, আর আপনার ভালো ভালো আইটেম, হালুয়া পুরি, এই সেই মিষ্টি বিভিন্ন রকমের, এই ভালো ভালো যদি খাবার খাওয়ান, এর ফায়দা, এর ফজিলত বয়ান করছে, কি ওয়াসা আল্লাহ আলাইহি সায়রা সানাতিহি, তাহলে সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজিতে অফুরন্ত বরকত দেবেন। নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো মিষ্টি খাওয়াবেন, আর হালুয়া রুটি খাওয়াবেন, আর আপনি বিরিয়ানি খাওয়াবেন, আর আল্লাহ সারা বছর আপনার রুজিতে বরকত দেবেন। বুঝলেন কেমন হাদিস? যে হাদিস ইমাম সৈয়দি বলেছেন, হাদিসটি তাবারানির আওসাতে রয়েছে, আর আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সম্পর্কে বলেছেন হাদিস জঈফ, নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস প্রমাণিত নয়। অন্যান্য মুহাদ্দিসিন অনেকেই জাল বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার মন্তব্য শেষ করছি, তিনি বলছেন ওয়া কামা ইয়াজকুরুনা ফি ফাযাইল আশুরা, যেমন আশুরার ফজিলতে নাসেবীরা, ওদের রাফিজিদের বিরোধিতা করতে নাসেবীরা কি করেছে, এর ফজিলতে কিছু হাদিস গড়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে আত্তাউসিয়া আলাল আয়াল, ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাও, ভালো ভালো কাপড় পরাও, এই এক হাদিস গড়েছে। ওয়া ফাযাইলুল মুসাফাহা, আশুরার দিনে বেশি বেশি সালাম মুসাফা করো। হ্যাঁ, যেমন ঈদে এক শ্রেণীর বিদাতি লোকেরা সালাম ফিল, আমাদের দেশের লোকদের বিদাত, ঈদের নামাজ থেকে সালাম ফিরে একেবারে শুরু করে দিল কোলাকলিয়া মোয়ানাকা, এইখানে মোয়ানাকা নেই। এই যেমন এক বিদাত আমাদের দেশে শুরু হয়েছে, তেমন এরা এই বিদাত চালু করেছেন ফাজাইলুল মুসাফা, আশুরার দিনে বেশি বেশি মুসাফা করা। ওয়াল হিন্না, আর মেহেদি লাগানো, আশুরার দিনে মেহেদি লাগানো মানে খুশি করা, এরা মাতম করে, আমরা মেহেদি লাগিয়ে আমাদের মহিলাদেরকে খুশি করতে বলবো, খুশি করে এরা। আর কি ওয়াল খেজাব, দাড়ি সাদা হয়ে রয়েছে, দাড়িতে খেজাব লাগান, মাথার চুল সাদা হয়েছে, খেজাব লাগান, কলপ লাগান। এই জাল হাদিস গড়েছে নাসিবি বিদাতিরা। আর একটি জাল হাদিস গড়েছে যে যেই ব্যক্তি গোসল করবে আশুরার দিনে, কারণ এই বাঙালি জাতি ছাড়া প্রতিদিন গোসল করা জাতি পাওয়া মুশকিলই আছে। আমার এটা অভিজ্ঞতায় বলছি, কারণ আমি বিভিন্ন জাতির সাথে থেকেছি, উত্তরপ্রদেশের ইউপির লোকদের সাথে থেকেছি, বিহারের লোকদের সাথে থেকেছি, ভারতের বিভিন্ন এলাকার, আবার মদিনা ইউনিভার্সিটিতে 120টি দেশের ছেলেদের সাথে থেকেছি। মদিনা ইউনিভার্সিটিতে যে বছর আমি ছিলাম সেই বছরে একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে দেখা গেল যে মদিনা ইউনিভার্সিটি 120টি কান্ট্রির ছেলে পড়াশোনা করে, তাদের সাথে থেকেছি, সুতরাং তাদের সভ্যতা তো জানি। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে একবার অস্ট্রেলিয়া, চীন, জাপান পর্যন্ত, তো কাদের কি সভ্যতা। শেষে দেখলাম যে আমাদের একটা ভালো গুণ আছে, দৈনিক গোসল করা, কিছু করি আর না করি নামাজ রোজা, কিন্তু দৈনিক একটা গোসল করি। তো গোসল করা আশুরার দিনে, জাল হাদিসগুলো, যেই ব্যক্তি আশুরার দিনে দশই মহরমে গোসল করবে ভালো করে, তাকে কোনো রোগ স্পর্শ করবে না, জাল হাদিস। এরা শোক করে, মাতম করে, তোমরা খুশি করো গোসল করে, গোসল করে খুশবু লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে, আর আপনার কি বলে খিজাব লাগিয়ে, মেহেন্দি লাগিয়ে, ইত্যাদি ইত্যাদি, আর সালাম মুসাফা করো, আর ভালো ভালো খাবার খাও, খাওয়াও। এই জাল হাদিসগুলি সবগুলি জাল কথা। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়া ইয়াজকুরুনা ফিহি সালাতান, এমন কি তাতে একটি নামাজের কথা উল্লেখ করেছেন, আশুরার দিনে তোমরা নামাজ পড়ো নফল। ওয়া কুল্লু হাযা কাযিবুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা অপবাদ, জাল কথা। লাম ইয়াসহ ফি আশুরা ইল্লা ফযল সিয়ামিহি, আশুরার ক্ষেত্রে, মুহররমের 10 তারিখের ক্ষেত্রে রোজা ছাড়া আর কোনো আমল করণীয় প্রমাণিত নয়। আশা করি স্পষ্ট হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, অনৈসলামিক আচার আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।